ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে, আমার এই আকাঙ্ক্ষা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। মাদানি চ্যানেলের দর্শক, অনুষ্ঠান কুরআনি সূরার পরিচিতি এতে আপনাদের স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে নূরে কুরআন দান করুন, কুরআনের আলো দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুন। আর কোরআনের যে সমস্ত বিষয়াদি আমরা শিক্ষালাভ করছি সেই আহকামসমূহের উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান, যাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তোমাদের মজলিসসমূহ আমার উপর দরুদ পাঠের মাধ্যমে সজ্জিত করো, যে তোমাদের আমার উপর দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, এই প্রোগ্রামে বিশেষ করে কোন একটি সূরায়ে মুবারকা, তার প্রেক্ষাপট এবং পরিচিতি উত্থাপন করা হয়। পূর্ববর্তী প্রোগ্রামে আমরা সূরা বনী ইসরাইল, তার কিছু প্রেক্ষাপট আর কিছু আয়াতে পাক, যার মধ্যে বিশেষ করে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে, অতঃপর তার সাথে সাথে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ পাক বিশেষ করে মা বাবার গুরুত্বের ব্যাপারে, তার ব্যাপারে মা বাবাকে সম্মান করার ব্যাপারে, মা বাবার জন্য সন্তান কি দোয়া করবেন, ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর, এই আয়াতে মুবারকা তাতে অন্তর্ভুক্ত ছিল। সেই রুকুর মধ্য থেকে কিছু আয়াত ইনশাল্লাহ আজকের আলোচনার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব। সূরা বনী ইসরাইল সেই সূরাসমূহের অন্তর্ভুক্ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত এই সূরা তিলাওয়াত করতেন না ততক্ষণ তিনি শয়নের জন্য বিছানায় যেতেন না, অর্থাৎ আরাম করার পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বনী ইসরাইল এটা নিয়ম অনুসারে তিনি তিলাওয়াত করে নিতেন। সূরা বনী ইসরাইলের আয়াত নাম্বার 31 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা, ইরশাদ করলেন, এবং আপন সন্তানদেরকে হত্যা করো না দারিদ্রতার ভয়ে, দারিদ্রতার কারণে আপন সন্তানদেরকে হত্যা করো না, আমি তোমাদেরকে এবং তাদেরকেও রিজিক দান করব। অর্থাৎ আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম, এইখানে গাইবের যে জমির রয়েছে যাতে বলা হয়েছে তাকে আমি আর তোমাকে, অর্থাৎ তোমাকেও আমি রিজিক দেব, তাকেও দেওয়া হবে, কিন্তু হুম বলে প্রথমে তার কথা ইরশাদ করা হয়েছে, তাকেও আমি রিজিক দেব তোমাকেও, স্পষ্টভাবে এই বিষয়টি নিষেধাজ্ঞা যে দারিদ্রতার কারণে, দারিদ্র এবং অর্থের সংকটের কারণে নিজের সন্তানকে হত্যা করো না।
ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা,
নিঃসন্দেহে তাদেরকে হত্যা করা এটা অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। দর্শকবৃন্দ, আপনারা চিন্তা করে আশ্চর্য হয়ে যাবেন, সেই লোকেরা কারা যারা এইভাবে কতল করত? জি হ্যাঁ, জাহিলি যুগে এমন ব্যক্তিরাও মজুদ ছিল যে সেই সময়ে তারা সন্তানদেরকে হত্যা করত দারিদ্রতার কারণে, যে আমরা কীভাবে খাবো, তাদেরকে কীভাবে খাওয়াবো, এই জন্য হত্যা করত, প্রাণে হত্যা করত, আর বিশেষ করে কন্যা সন্তানকে হত্যা করে ফেলা হতো, যে সে যেন আমাদের উপর বোঝা না হয় সেজন্য কন্যাদেরকে হত্যা করা হতো। আজকের দিনেও যদি আমরা কথা বলি তো অর্থশূন্যতা এবং এই দারিদ্রতার কারণেই আজকালকার দিনেও যারা সন্তানদেরকে বিশেষ এক প্রক্রিয়ায় হত্যা, সেই হত্যা তো নয় তবে বিশেষ এক প্রক্রিয়ায় হত্যা, মূলত বাচ্চার মধ্যে রুহ চলে এসেছে, সেই দিনসমূহ অতিবাহিত হয়েছে, কিন্তু এমন কোনো তদবির করা যার কারণে সেই বাচ্চা জন্মের আগেই মৃত্যুবরণ করে, আজকালকার দিনেও এই ধরনের অভিযোগ আর মুসলমানদের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায়। নবী করিম আলাইহিসসালামের স্পষ্ট হাদিসে পাক রয়েছে, 40 দিন অতিবাহিত হলে অতপর 40 দিন, অতপর 40 দিন, অর্থাৎ মায়ের পেটের মধ্যে সন্তান থাকে আর তার 120 দিন, টোটাল হয় 4 মাস, এতটুকু হয়। এত সময় অতিবাহিত হওয়ার পরে তার কাছে একজন ফেরিশতা আসেন, তাকে রূহ দান করেন, তার আকৃতি বানানো হয়, তার রিজিক লিখা হয়, তার জন্ম মৃত্যুর কথা লিখে দেওয়া হয়। এই সব কিছু আল্লাপাকের পক্ষ থেকে নির্ধারিত হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও মানুষের বিশ্বাস কতটা দুর্বল হতে পারে যে এমন অবস্থায়ও তারা দারিদ্রতা থেকে শুরু করে এই ধরনের বিষয় চিন্তা করে, এই ধরনের বিষয়াদির মধ্যে তারা অগ্রসর হয়। তো সে লোকদেরও চিন্তা করা উচিত। আর কন্যাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে সেই লোকদেরকে হুজুর শিক্ষাও দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, কন্যাদের মন্দ বলো না, আমারও কন্যা আছে। হুজুর আলাইহিসাল্লামের একটি হাদিস, যার মেয়ে আছে আর সে তাকে জীবিত দাফন না করে আর তাকে লাঞ্ছিত না করে, পুত্রদেরকে সেই মেয়ের উপরে অগ্রাধিকার না দে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেছেন, একজন মহিলা যার কাছে দুজন বাচ্চা ছিল, তো তারা আমার কাছে কিছু চাইল, আমার কাছে খেজুর ছাড়া আর কিছু ছিল না, তো আমি তা সেই মহিলাকে দিয়ে দিলাম। তো মহিলা সেই খেজুর উভয় মেয়ের মধ্যে বণ্টন করলেন, নিজে কিছুই খেলেন না, নিজে কিছু খেলেন না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আলাইহিসসালামের সামনে যখন এই ঘটনা বর্ণিত হল, তো হুজুর ইরশাদ করলেন, যাকে আল্লাহ কন্যা দিয়েছেন যদি তিনি তাদের সাথে ইহসান করেন তো তারা তার জন্য জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক হয়ে যাবে। সুবহানাল্লাহ, জাহান্নামের আগুন থেকে তারাই তার জন্য প্রতিবন্ধক হবে, অর্থাৎ সে বান্দার কাছে জাহান্নামের আগুন আসবে না। আরেকটু অগ্রসর হচ্ছি, আয়াত নম্বর 32 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ্জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা, ইরশাদ করলেন, এবং অবৈধ যৌন সম্ভোগের নিকটে যেও না, নিঃসন্দেহে সেটা অশ্লীল এবং খারাপ রাস্তা, নিঃসন্দেহে সেটা অশ্লীলতা এবং খারাপ রাস্তা। রাসূলুল্লাহ আলাইহিসসালাম ইরশাদ করেন, তিনজন ব্যক্তি এমন রয়েছেন যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, না তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন, না তাদের পবিত্র করবেন। আর সে তিনজন কারা? বললেন তাদের জন্য কষ্টদায়ক আদাব রয়েছে। একজন সে যে মন্দ এবং খারাপ লোক, বয়সও বেশি আর যিনি মন্দ কাজ করেন। দ্বিতীয়ত মিথ্যাবাদী বাদশা, আর তৃতীয়ত অহংকারী ফকির, একজন ফকির আর সাথে অহংকারও রয়েছে। বললেন এই তিনজন এমন বদনসিব। আর একটি রেওয়ায়েতে বলা হয়েছে, যখন ব্যক্তি যখন সে ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ঈমান বের হয়ে তার মাথার উপর ছাউনির মতো হয়ে যায়, অর্থাৎ সেই সময় তার ঈমানও তার কাছ থেকে সেটা বের হয়ে তার মাথার উপর ছাউনির মতো হয়ে যায়, আর যখন সেই কাছ থেকে সে বের হয়ে আসে, ঈমান তার কাছে চলে আসে। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিন, যখন কোনো ব্যক্তি খারাপ কাজে লিপ্ত আছে আর এইভাবে তার মৃত্যু হল, তো তার মৃত্যু কেমন হবে? তো এই জন্য যে সমস্ত ব্যক্তি এই কাজে লিপ্ত আছেন তারা যেন তওবা করেন, সত্যিকারে তওবা করেন, সোশ্যাল মিডিয়ার কারণে কিংবা অন্য কোনোভাবে নিজের চোখ মন্দ দৃষ্টি ক্ষেপণ করে, হারামের দিকে যায়, কুদৃষ্টি হয়ে যায়, এই বিষয়গুলো তাকে যৌনতা ব্যভিচারের দিকে নিয়ে যায়। নবী পাক আলাইহিসসালামের কাছে একজন যুবক আসল, আর সে এসে ব্যভিচার করার অনুমতি চাইল। এটা শুনে তো সাহাবিগণ একেবারে নারাজ হয়ে গেল, প্রচণ্ড অসন্তোষ হয়ে গেল, শাস্তি দিয়ে দিত। তো হুজুর আলাইহিসসালাম তাকে থামালেন আর সেই ব্যক্তিকে বললেন, তুমি ব্যভিচারের চিন্তা করছ যে তুমি কি এটা পছন্দ করো যে তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে, তোমার খালাদের সাথে, অর্থাৎ বিভিন্ন সম্পর্কের কথা বলা হল। বললেন কোনোভাবে নয় ইয়া রাসূলুল্লাহ। বললেন তুমিও যদি খারাপ চিন্তা রাখো, তারাও কারো মা, কারো বোন, কারো খালা। আর এটা বলার পরে হুজুর আলাইহিসসালাম, অর্থাৎ দেখুন কতই না সুন্দর পদ্ধতিতে হুজুর তাকে এটা বুঝিয়ে দিয়েছেন, অতঃপর হুজুর উনার বুকের মধ্যে হাত রাখলেন, তাকে দোয়া দিলেন, হে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিন, ওয়া তাহির কলবাহু তার অন্তরকে পরিশুদ্ধ করে দিন, ওয়া হাসসিন ফারজাহু আর তাকে পুত পবিত্র করে দিন। বললেন দোয়ায়ে মুস্তফা তার নসিব হয়েছে, এরপরে তিনি আর কখনো খারাপ কাজের দিকে যাননি। এখানে বোঝানোর পদ্ধতির উপরেও উলামাগণ আলোচনা করেছেন, কতই না উত্তম পদ্ধতি সেই বোঝানোর, যে কেউ মস্তিষ্কে এত খারাপ চিন্তা নিয়ে আসলো আর হুজুর আলাইহিসসালামের শিক্ষার মাধ্যমে সেই তওবার সুযোগ পেল। আল্লাহ পাক আমাদের সকলকে সব ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ থেকে ক্ষমা করুন। আয়াত নম্বর 35 আল্লাহ পাক ইরশাদ করেন, আর যখন পরিমাপ করবে ভালোভাবে পরিমাপ করবে আর একেবারে যথার্থ রূপে ওজন করবে, এটা উত্তম আর পরিণতির বিবেচনায় ভালো। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ইসলাম সুন্দর ব্যবস্থা দিয়েছেন। কারো সাথে ধোকাবাজি করো না, পরিমাপ পরিপূর্ণরূপে আদায় করো। ওজনের মধ্যে পরিমাপের ক্ষেত্রে কম বেশি করো না, পরিমাপে কম প্রকৃতপক্ষে আপনি তার হক নষ্ট করছেন। আজ প্রত্যেক দিকে যদি দেখেন, সব দিকেই জালিয়াতি, ধোকাবাজি, পরিমাপে কম, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এমনটা হচ্ছে। হুজুর আলাইহিসসালাম কোনো একবার বাজারের দিকে গেলেন, তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি সেখানে স্তূপ লাগিয়েছেন আর তিনি সেগুলো বিক্রি করছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গমের সেই স্তূপের মধ্যে তিনি যখন হাত দিলেন, ওনার হাত ভিজে গেল। বললেন যে ভেতরে ভেজা গম আর উপরে শুষ্ক। তো সেই ব্যক্তি বলল যে বৃষ্টির কারণে ভিজে গেছে, এজন্য উপরে শুষ্কগুলো রেখেছি। তো বললেন যে কেন নয়, তুমি ভেজা গমগুলো উপরের দিকে, অর্থাৎ এগুলো উপরের দিকে রাখনি, এখন মানুষ দেখবে, যার ইচ্ছে নিবে, যার ইচ্ছা নাই নিবে না। অর্থাৎ এইভাবেও তাদেরকে ধোকা দিও না যে উপরে শুষ্ক আর ভেতরে ভেজা গম। এটা হুজুর আলাইহিসসালামের শিক্ষা। আজ অনেক জায়গায় এমনটা চলছে, চাই সেটা প্যাকিং এই পদ্ধতিতে করা হোক। কাপড় যিনি বিক্রি করেন, তিনি কাপড়ের মাপ এমনটা করলে যে সে তার মধ্যে অল্প 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 করেও রাখলে। ওজনের ক্ষেত্রে যারা গ্রামের মধ্যে কম ওজন করতে করতে, তো সে বড় বড় ফ্যাক্টরিওয়ালা এবং ব্যবসায়ীরা মনে করে অনেক কিছু আমাদের কাছে জমা হয়েছে, যে সম্পদ কাউকে ধোকা দিয়ে তৈরি করেছেন, তো সেটা মন্দ আয়, সেটা ভালো পদ্ধতিতে আয় নয়। শয়তান আপনাকে খারাপ কাজের মধ্যে লিপ্ত করে দিয়েছেন আর কারো বান্দার হকে আপনি গ্রেফতার হয়ে গেছেন। দর্শক বৃন্দ, সূরা বনী ইসরায়েলের এই রুকু অনেক শানদার, যে যার মধ্যে বিশেষ করে যেই কাজ করা এবং যেই কাজ না করা সেই বিষয়ের উপরে এবং কাবিরা গুনার ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। আয়াত নাম্বার 36 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বললেন, সেই কথার পেছনে পড়ো না যে ব্যাপারে তোমার জ্ঞান নেই, নিঃসন্দেহে কান আর চোখ আর অন্তর এই সবকিছুর ব্যাপারে প্রশ্ন করা হবে। আল্লাহু আকবার! কান কি শুনেছেন, চোখে কি দেখেছেন, অন্তরে কি রয়েছে? মানুষ যত বেশি অন্যের ব্যাপারে খারাপ ধারণা করেন, যা অন্তরে সৃষ্টি হয়। আকীদার সম্পর্ক অন্তরের সাথে, অর্থাৎ অন্তরের স্বীকারোক্তি মুখের প্রকাশ। তো বেসিক যে জায়গায় রয়েছে এই বিষয়গুলোর, ইমানের বিষয়ে বলুন, গোপন বিষয়ের ব্যাপারে বলুন, তার জায়গা অন্তর। তো অন্তরের কাছ থেকে জিজ্ঞেস করা হবে, অর্থাৎ অন্তর এর মধ্যে যা ছিল সে ব্যাপারে প্রশ্ন করা হবে। তো বললেন, নিঃসন্দেহে চোখ থেকে, মুখ থেকে এবং অন্তর থেকে জিজ্ঞেস করা হবে, অর্থাৎ নেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আর যে বিষয়ে জ্ঞান নেই সেই ব্যাপারে নিজের রায় দেওয়া, তার পেছনে পড়ে যাওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, জানেই না তথাপিও মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী পাওয়া যায় আজকাল, মাযাল্লা আদালতে গেলে মিথ্যা সাক্ষ্য দিয়ে মামলা কোথেকে কোথায় পৌঁছে দেয়, যেখানে রাসূলুল্লাহ আলাইহিসসালাম বলেছেন, মিথ্যা সাক্ষীদানকারীর কদম নিজের জায়গা থেকে সরার আগে তার জন্য জাহান্নামকে আবশ্যিক করা হয়, জাহান্নাম তার জন্য আবশ্যিক। পরবর্তী আয়াত 36 এবং 38 এর মধ্যে ইরশাদ করা হয়েছে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর ভূপৃষ্ঠে অহংকার করে বিচরণ করো না, অহংকারের সাথে এ জমিনে চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, নিঃসন্দেহে তুমি জমিনকে ছিঁড়ে ফেলতে পারবে না আর উচ্চতার ক্ষেত্রে পাহাড় সমপরিমাণ হতে পারবে না। কুল্লু যালিকা কানা সাইয়ুহু ইনদা রাব্বিকা মাকরুহা, যে যেই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে সবকিছু তোমার রবের অপছন্দনীয়, অসন্তুষ্টমূলক। এতটা অহংকার করা যে ব্যক্তি হাঁটার কারণে না জমিন ফেটে যাবে, না পাহাড় সম উচ্চতায় আসীন হবে, না এটা হবে না সেটা হবে, আর রবের অপছন্দনীয় এ চলার পদ্ধতি রবের অপছন্দনীয়। আজ পদ্ধতি এমন হয়ে গেছে যে মানুষ চলাফেরা করে অহংকারকে সাথে নিয়ে, এটা অপছন্দনীয়। আমার আর আপনার কারো ব্যাপারে এইভাবে মন্দ ধারণা উচিত নয়, কিন্তু প্রত্যেক মুসলমানের উচিত যে ইসলামী পদ্ধতি রয়েছে চলাফেরার। জি হ্যাঁ, আমাদের দিন সেটাও বর্ণনা করেছেন যে এইভাবে চলো না, অসুস্থ মনে হবে, না এমন দ্রুত চলবে যে মানুষ তোমার দিকে আঙ্গুল তুলবে, মধ্যম পন্থা, সম্মানের সাথে, মর্যাদার সাথে, প্রশান্তির সাথে চলো, এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। দর্শক, আরও একটু সামনে অগ্রসর হচ্ছে, আর এই সূরাই মুবারকার মধ্যে ফজরের নামাজেরও আলোচনা রয়েছে। জি হ্যাঁ, আল্লাহ পাক ইরশাদ করেন,
আকিমি সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা।
ইরশাদ করলেন, নামাজ কায়েম করো সূর্য হেলে যাওয়ার পর থেকে গভীর রাত পর্যন্ত, আর সকালে কুরআন। নিঃসন্দেহে ফজরের কুরআন তিলাওয়াতে ফিরিশতাগণ হাজির হন, সুবহানাল্লাহ। নামাজে ফজরে বিশেষ করে রাতের ফিরিশতাগণও থাকেন এবং দিনের ফিরিশতাগণও চলে আসেন, সুবহানাল্লাহ। আর এই নামাজের মধ্যে উভয় ফেরেশতা থাকেন, রাতের এবং দিনের, আর কুরআন শুনেন, সুবহানাল্লাহ। নিঃসন্দেহে হাজির হন ফেরেশতাগণেতে হাজির হন, আর ফেরিশতা তাদের কুরআন শুনেন। এখানে আমি আরও একটি কথা বলব, ফেরিশতাগণ কুরআন শুনেন, কুরআন পাঠ করেন না, কুরআন পড়েন না, সব ধরনের ফেরিস্তা, কারণ এই ইবাদত ফেরিস্তাদেরকে দেওয়া হয়নি। জিব্রিলে আমিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরআনে পাকের দৌড় করতেন, তিনি পড়তেন না। কিন্তু সাধারণ ফেরিস্তাগণের ব্যাপারে তাদেরকে এই ইবাদত দান করা হয়নি, এটা উম্মতে মুসলমানদের জন্য খাস। নবী পাক আলিহিসাল্লামের সদকায় এই কুরআন পাঠ করার এই ইবাদত, এই জন্য অনেক জায়গায় বলা হয়েছে ফেরিশতাগণ হাজির হন, ফেরিশতাগণ শুনেন, নিজের মুখ পবিত্র করুন, ফেরিশতা তোমাদের নিকটবর্তী হয়ে যান যখন তোমরা কুরআন পড়ো, সুবহানাল্লাহ। তো এটা এমন ইবাদত যা মুসলমান মানুষ তো করেন কিন্তু ফেরিশতাগণ নন, তো তারা শোনার জন্য আগমন করেন, আর তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম সকালবেলা আর নামাজের মধ্যে, অর্থাৎ ফজরের নামাজের মধ্যে, সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে বলা হয়েছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য নির্ধারিত, অর্থাৎ নবী পাক আলাইহিসসালামের জন্য। আর বলা হচ্ছে, অনতিবিলম্বে আপনার রব আপনাকে এমন জায়গায় অধিষ্ঠিত করবেন যেখানে সবাই আপনার প্রশংসা করবেন, অর্থাৎ আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামে মাহমুদা, আল্লাহ আপনাকে মকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। দর্শক, তাহাজ্জুদের নামাজ হুজুর আলাইহিসসালামের জন্য ফরজ ছিল এবং তিনি সারা জীবন এটা আদায় করেছেন, উম্মতের জন্য এটা শুধুমাত্র নফল কিংবা সুন্নত হিসেবে। আর জান্নাতে সে সমস্ত লোক যারা তাহাজ্জুদের নামাজ আদায়কারী হবেন, হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবেন, তারা হিসাব ছাড়াই যাবেন। আর রেওয়ায়েতে বলা হয়েছে, ওয়াহুম কলিল, তারা একেবারে কম, একেবারে কম। জান্নাতের মধ্যে একটি এমন একটি মহল থাকবে যেখান থেকে ভেতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে দেখা যাবে। জিজ্ঞেস করা হবে, এটা কার জন্য? তো বলা হবে, এটা তাদের জন্য যারা ভালো কথা বলেন, মানুষকে খাবার খাওয়ান, আর যখন মানুষ ঘুমান তখন তারা নামাজ পড়েন। সৌভাগ্যবান, তাহাজ্জুদের নামাজ দুই রাকাত কমপক্ষে, আট রাকাত পর্যন্ত পড়া, আর বারো রাকাতও হুজুরের কাছ থেকে প্রমাণিত। তো কমপক্ষে, অর্থাৎ দুই রাকাত কেউ পড়লে তো তাহাজ্জুদের ফজিলত ওনার অর্জিত হয়ে যাবে। যখন কেউ ইশার নামাজ পড়ার পরে কিছুক্ষণের জন্য তিনি ঘুমিয়ে যান, অতঃপর উঠে তিনি যে নফল নামাজ পড়েছেন সেটা তাহাজ্জুদ হিসেবে বিবেচিত হবে। দর্শক, সূরা বনী ইসরাইল থেকে কিছু বিষয় আজকে সংক্ষেপে আরজ করেছে আল্লাহ পাক আমাদের সকলকে, যে আহকামসমূহ আমলের বিবেচনায়, ফজিলতের বিবেচনায়, যা বর্ণিত হয়েছে তার উপর আমল করার তৌফিক দান করুন। আর যে সমস্ত মন্দ কাজ থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন, আল্লাহ পাক আমাদেরকে সে সমস্ত কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। পরবর্তী প্রোগ্রামে ইনশাআল্লাহ সূরা কাহাফ থেকে কিছু বিষয় আলোচনা করার আমরা চেষ্টা করব, তার প্রেক্ষাপট শুনব, তার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে পাকের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে, আমার এই আকাঙ্ক্ষা।